صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه واله وسلم فرانت স্নেহ ভরা এবং মদিনা চ্যানেল বাংলা দর্শকবৃন্দ শুন কালাম শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই যে আল্লাহ আজ ওয়া জাল্লা এবং তার প্রিয় হাবিব হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কালাম পাঠ করব শ্রবণ করব সঙ্গে মিলে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ ওয়া জাল্লা আসুন আমরা সকলে মিলে দরুদ ও পাকের নজরানা পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রসুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ বাহ ক্যা জুদ করম এ শহবত হা তেরা নহীঁ সুনতা হি নহীঁ মাঙ্গনে ওয়ালা তেরা নহীঁ সুনতা نہیں مانگنے والا تیرا ایک میں کیا میرے عصیان کی حقیقت کتنی مجھ سے سو لاکھوں کو کافی ہے اشارہ تیرا پڑھن صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیہ یا حبیب اللہ وسلم علیہ یا حبیب اللہ প্রতি বছর হজে আমায় ডাকো নয়া রাসূলুল্লাহ প্রতি বছর হজে আমায় ডাকো নয়া Amen.
چاہیں شام پود نہ چاہیں شمان شد و سپنو ہمارے کائے یا رسول اللہ و یا قیا حبیب اللہ نہ چاہیں شم پود نہ چاہیں شمان شد و سپنو ہمارے ٹائے تو بو پے میں تمہیں مورے کا داؤنا یا رسول اللہ تو پریم تمہیں مورے کا داؤنا یا رسول اللہ پرتھی بیر بھالو باشام تک آمر موچے دیئے پرتھی بیر بھالو باشام تک آمار موچے دیئے بناونا تو ماری مورے دیوانا یا رسول اللہ بناونا تو ماری مورے دیوانا یا رسول اللہ پرتی بوچور آما کے او دیکھے نانا رسول اللہ بلا لو پھر ہم غریبوں کو بلا لو یا رسول اللہ شبیر و شبر فاطمہ حیدر مدینے میں بلا لو ہم غریبوں کو بلا لو یا رسول اللہ پائے شبیر و شبر فاطمہ حیدر مدینے میں پروتی بو چور حوجے آمائے دیکھے نا یا رسول اللہ او کرم ہوئی او کے جو ہوئی جمونی ہوئی امی تمہار او کرم جمونی ہوئی امی تمہار اپن کورے اے عطار کے رکھو نا یا رسول اللہ اپن کورے اے بد کر کے رکھو نا یا رسول اللہ پروتی بوچور حاجے آمائے ڈاکو نا یا رسول اللہ دیکھا مورے تو بو پریو مدینہ یا رسول اللہ
للہ رب العالمین صلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله درود پاکر اغنیت فضیلات ابن برکات رویت شے حیات محدث اعظم এর 153 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি হাদিসে পাক নকল হয়েছে যে মুহাদ্দিসে আজম হযরত আল্লামা মাওলানা সরদার আহমদ চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাই অনেক বড় আশিকে রসুল এবং জামানার ওলি ছিলেন। একবার তিনি বয়ানের জন্য তশরীফ নিয়ে গেলেন, কিন্তু তার গলা এতটাই ব্যথা ছিল যার কারণে বয়ান করা সম্ভবপর হচ্ছিল না। তো উপস্থিত জনেরা মনে করলো যে আজ সম্ভবত বয়ান হবে না। মুহাদ্দিসে আজম হযরত আল্লামা মাওলানা সরদার আহমদ চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাই উপস্থিত লোকজনের এই অবস্থা দেখে তিনি সান্ত্বনা দিয়ে বললেন যে আমার কাছে এমন একটি ব্যবস্থাপত্র আছে যা প্রত্যেক রোগের প্রতিষেধক, আল্লাহু আকবার, এবং আল্লাহ পাকের আদেশে শিফা স্বরূপ। এ কথা বলে তিনি রহমাতুল্লাহ তাআলা আলাই উচ্চস্বরে দুরূদ শরীফ পাঠ করা শুরু করে দিলেন। দুরূদ শরীফ পড়তে পড়তে তার গলা ব্যথা দূর হয়ে গেল আর তিনি রহমাতুল্লাহ তাআলা আলাই প্রায় 3.5 ঘন্টা ইমান সতেজকারী বয়ান করলেন, আল্লাহু আকবার। মুহাদ্দিসে আজম হযরত আল্লামা মাওলানা সরদার আহমদ চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাই কিয়ামত পর্যন্ত আগত মুসলমানদেরকে সকল রোগ থেকে মুক্তির ব্যবস্থাপত্র বলে দিলেন এবং এতে আমল করে আরোগ্য লাভ করেছেন। আমাদের উচিত যে সর্ব অবস্থায় অধিকারে দুরুদ ও সালাম পাঠ করার অভ্যাস গড়ে তোলা আর বিপদ আপদ চিন্তা ভাবনা রোগ মহামারী থেকে মুক্তি লাভ করতে বেশি পরিমাণে দুরুদে পাক পাঠ করা। এরূপ কেন হবে না? আমাদের প্রিয় নবী রসুলে আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুণ তো দাফে বালা, অর্থাৎ বালা মুসিবত দূরকারী। যখন দয়ালু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ার দৃষ্টি দেন তখন বালা মুসিবত দূর হয়ে যায়। কাবেকে বদরুদ দোজা, তুম পে করো রোদুরুদ, তাইবাকে শামসুদ্দোহা, তুম পে করো রোদুরুদ, শাফে রোজে জজা, তুম পে করো রোদুরুদ, দাফে জুমলা বালা, তুম পে করো রোদুরুদ। দুরুদ পাকের আগে আরো অগণিত ফজিলত রয়েছে, আমরা সবসময় শুনতেই থাকি। আসুন জুমার দিনের একটা ফজিলত শ্রবণ করে নেই যাতে উৎসাহ পাই আমরা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার প্রতি জুমার দিন 200 বার দুরূদ শরীফ পাঠ করবে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা জুমার দিন আমরা বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবো ইনশাআল্লাহ তাআলা। সিরিয়ার মধ্যে যখন প্লেগ রোগ বিস্তার লাভ করলো তখন বনু উমাইয়ার বাদশা আব্দুল মালিক মৃত্যুর ভয়ে ঘোড়ার উপর আরোহণ করে নিজের শহর থেকে পালিয়ে গেল এবং নিজের বিশেষ গোলাম ও সৈন্যদেরকেও সাথে নিয়ে গেল। সে রোগকে এমনভাবে ভয় পেয়েছিল যে মাটিতে পা রাখত না, বরং ঘোড়ার উপরই ঘুমাত। সফরকালে এক রাতে তার ঘুম আসছিল না, সে তার গোলামকে বলল যে আমাকে কোনো কাহিনী শোনাও। বুদ্ধিমান গোলাম বাদশাকে উপদেশ দেওয়ার সুযোগ পেয়ে বলল, একটি শিয়াল নিজের প্রাণের নিরাপত্তার জন্য বাঘের খিদমত করত। শিয়াল খুবই শান্তিতে জীবন অতিবাহিত করতে লাগলো। হঠাৎ একদিন একটি ঈগল শিয়ালটিকে ঝাপটা মারল। ঈগল এমন এক প্রাণী যে জমিন থেকে অনেক বড় বড় প্রাণীকে ঝাপটা মেরে তার পা দিয়ে ধরে উপরে উঠিয়ে নিয়ে যেতে পারে। তখন শিয়াল পালিয়ে বাঘের কাছে চলে আসলো। বাঘ তাকে নিজের উপর বসিয়ে নিল, ঈগল আবারও ঝাপটা মারল এবং শিয়ালকে নিজের থাবায় নিয়ে উড়ে চলে গেল। শিয়াল চিৎকার করে বাঘকে ফরিয়াদ করতে লাগলো। তখন বাঘ বলল, হে শিয়াল, আমি মাটিতে বসবাসকারী প্রাণীদের কাছ থেকে তোমাকে নিরাপত্তা দিতে পারব, আকাশ থেকে আক্রমণকারী থেকে আমি তোমাকে বাঁচাতে পারবো না। কাহিনী শুনে বাদশাহ খুবই শিক্ষা পেল এবং তার বুঝে এসে গেল যে আমার সৈন্যরা তো সকল শত্রু থেকে আমার নিরাপত্তা দিতে পারবে যারা মাটিতে থাকে, কিন্তু যে বালা মুসিবত রোগ আসমান থেকে আক্রমণ করবে তা থেকে আমার রাজত্ব আমাকে বাঁচাতে পারবে না। বাদশার মন থেকে প্লেগ রোগের ভয় চলে গেল এবং সে আল্লাহ পাকের সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকল। এই ঘটনাটা রুহুল বয়ানের মধ্যে আসছে। তো মাদানী ছেলে যশোর শ্রোতা, মহামারী পরীক্ষা স্বরূপ আসে, কিন্তু এর থেকে বাঁচার জন্য আমাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। কেননা মহামারীর ঈগল আমাদেরকে বাঘের নিরাপত্তা থেকেও বের করে নিয়ে যেতে পারে। এরূপ পরিস্থিতিতে নিয়তির উপর সন্তুষ্ট থাকা এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা বুদ্ধিমানের লক্ষণ আর বিচক্ষণতার চাহিদা। পরীক্ষা যে কোনো ধরনের হোক না কেন, ইসলামের আলোকিত শিক্ষার প্রতি সজাগ দৃষ্টি রেখে ধৈর্যকে ঢাল বানিয়ে এর প্রতিদ্বন্দ্বিতা করা, কিছু পরীক্ষা ছাড়া অসংখ্য নেয়ামতের প্রতি দৃষ্টি রাখা, তারা অভিযোগ ও অনুযোগের অগ্নিস্পৃঙ্গ সমাজে ছড়ায় না, বরং আপাতমস্তক কৃতজ্ঞ হয়ে সংকল্প সাহসকে সুপ্রতিষ্ঠিত রাখে, পরীক্ষার এই মুহূর্তে তারা শারীরিক ও আর্থিক সাহায্য করে দুঃখী মানুষের দুঃখকে কমানোর শক্তিশালী মাধ্যম অবলম্বন করে থাকে আর তাদের কর্মকাণ্ড আশার প্রদীপকে আলোকিত করাতে পরিপূর্ণ সাহায্য দিয়ে থাকে। কিন্তু এ সকল উপকারিতা অর্জন নির্ভর করে ইসলামের উজ্জ্বল শিক্ষা অর্জন করা এবং এর উপর সত্য অন্তরে আমল করার উপর। যখনই মুসলমানরা মহামারী রোগ কিংবা বিপদের সম্মুখীন হয়েছে তখন তারা নিয়তির উপর সন্তুষ্ট থাকত এবং ব্যবস্থাও গ্রহণ করত, আর এই পরীক্ষা আসার কারণ চিহ্নিত করে নিজেদের গুনার প্রতি লজ্জিত হয়ে আল্লাহ পাকের দরবারে বিনয় ও নম্রতার সহিত তওবা করত। আসুন আমরা অতীতে সংঘটিত হওয়া কিছু মহামারীর কথা শ্রবণ করে নিই। 449 হিজরিতে আজারবাইজান ওয়াসিত এবং কুফায় মহামারী বিস্তার লাভ করে, যাতে অনেক লোক আক্রান্ত হয় এবং অনেক লোকেরা চিন্তিত হয়ে গেল। সবাই আল্লাহ পাকের দরবারে তওবা করলো, মদ ফেলে দিল, গান বাজনার সরঞ্জাম ভেঙে ফেললো আর নিজেদের মূল্যবান জিনিস সাদকা করে দিল। 833 হিজরিতে কেসপিয়ান হ্রদ গর্বিয়ায় প্লেগ মহামারী বিস্তার লাভ করে এবং তা বৃদ্ধি পেতে পেতে গাজা, জেরুজালেম, সাফা ও দামেস্ক পর্যন্ত ছড়িয়ে পড়ে। মুসলমানরা এই পরীক্ষায় আল্লাহ পাকের দরবারে প্রত্যাবর্তন করল এবং কায়রোতে ঘোষণা করা হলো মুসলমানরা যেন নিজের গুনাহ থেকে তওবা করে নেয় এবং 3 দিনের রোজা রাখে। তখনকার বিচারপতি শেখ আলিমুদ্দিন সালে বলখিনী রহমতুল্লাহ আলাই নিজের শহর কায়রো থেকে বাইরে বের হয়ে একটি মরুভূমিতে চলে গেলেন এবং মানুষদের মাঝে ওয়াজ নসিহত করলেন, অতঃপর খুবই বিনম্র একাগ্রতা সহকারে অনেক কান্নাকাটি করে দোয়া করলেন। প্রিয় ইসলামী ভাইরা, মহামারী বা বিপদ আপদ এর থেকে বাঁচার জন্য কার্যপ্রণালী উভয় অবলম্বন করা যৌক্তিক এবং এরূপ না করা মূর্খতা। বিচক্ষণতার চাহিদা হলো এই মহামারীর আক্রমণ থেকে বাঁচার উপায় অবলম্বন করা এবং পাশাপাশি আল্লাহ পাকের প্রতি ভরসা করা। মনে রাখবেন, উপায় অবলম্বন করার ভরসার পরিপন্থী নয়, সুতরাং সতর্কতামূলক কার্যপ্রণালী অবশ্যই অবলম্বন করা উচিত। ওই ব্যক্তি বাদাম কিভাবে চিবাবে যার মুখে দাঁতই নেই? সেজন্য মহামারী বা বিপদ আপদ যখনই চলে আসে এ থেকে বাঁচার যে কার্যাদি রয়েছে, কার্যপ্রণালী রয়েছে, বিশেষজ্ঞ ডাক্তারগণ যে অবস্থাগুলো বর্ণনা করে থাকেন, স্বাস্থ্য বিশেষজ্ঞগণ আমাদেরকে যা কিছু বলে থাকেন, এ সকল কিছু থেকে আমাদেরকে জ্ঞান অর্জন করে এ অনুযায়ী চলা উচিত, পাশাপাশি আল্লাহ তাআলার প্রতি ভরসা করা উচিত যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মহামারী থেকে হেফাজত করেন। মানুষের যে অনিষ্ট হয়, মানুষের যে খারাপই হয়, মানুষের যে বিপদ আপদ হয় তা নিজেদের মন্দ আমলের প্রতিদান হতে পারে। আমরা যে মন্দ কাজ করেছি, যে গুনাহ করেছি, গুনাহের প্রতিদান হিসাবে এই কাজগুলো হতে পারে। যা তাকে কোনো না কোনো ভাবে ভোগ করতে হয়। বুদ্ধিমান লোক সেই যে নিজের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে এবং ভবিষ্যতে এই ভুল পুনরাবৃত্তি করা থেকে বিরত থাকে। যদি সেরূপ না করে তবে তাকে ধ্বংসের সম্মুখীন হতে হয়। যেমনটি 21তম পারা সূরা রোমের 41নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, ছড়িয়ে পড়েছে অশান্তি স্থলে ও জলে ওই সব কুকর্মের কারণে যেগুলো মানুষের হাতগুলো অর্জন করেছে, যাতে তাদেরকে তাদের কোনো কোনো কর্মের স্বাদ গ্রহণ করান যাতে তারা ফিরে আসে। এই আয়াতে কারিমা থেকে জানা গেল মানুষ গুনাহের কারণে হাজারো ধরনের সমস্যায় পড়ে যায়, নিজের গুনাহের কারণে অনেক অনেক সমস্যার মধ্যে পড়ে যায়, দুর্ভিক্ষের মধ্যে পড়ে যায়, অনাবৃষ্টির মধ্যে পড়ে যায়, জমিনের ফসল কম হয়ে যায়, শস্যক্ষেত নষ্ট হয়ে যায়, শস্যক্ষেতে ক্ষতি হয়ে যায়, ব্যবসায় ক্ষতি হয়ে যায়, মানুষ প্রাণীর মৃত্যু ঘটে, অধিকারে আগুন লেগে যায়, প্রত্যেক জিনিসের বরকত শূন্যতা দেখা দেয়, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি এবং অশান্তি মানুষের নিজেদের গুনাহের কারণেই হয়ে থাকে। বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত কোন সম্প্রদায়ে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ার কারণে তাদের মাঝে প্লেগ এবং বিভিন্ন রোগ ব্যাধি প্রসার হয়ে যায়। গভীর মনোযোগ দিই আমরা, যে কোন সম্প্রদায়ে প্রকাশ্যে অশ্লীলতা যদি ছেয়ে যায়, ছড়িয়ে পড়ে, তাহলে তাদের মাঝে প্লেগ এবং বিভিন্ন রোগ ব্যাধি প্রসার হয়ে যায়, মহামারী প্রসার হয়ে যায়। নাম্বার 2, ওজনে কম দেওয়ার কারণে দুর্ভিক্ষ আসে এবং অত্যাচারী শাসক নিযুক্ত হয়, ওজনে কম দেওয়ার কারণে। নাম্বার 3, যাকাত না দেওয়ার কারণে অনাবৃষ্টি দেখা দেয়। নাম্বার 4, আল্লাহ পাক ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা ভঙ্গ করার কারণে শত্রু আরোপিত হয়ে যায়, মানুষের সম্পদ যদি জবরদখল করা হয়, এই জবরদখল করার কারণে এবং আল্লাহ পাকের কিতাব অনুযায়ী বিচারকগণ বিচার না করার কারণে মানুষের মাঝে হত্যা যজ্ঞ শুরু হয়ে যায়, সুদ খাওয়ার কারণে ভূমিকম্প আসে এবং আকৃতি বিগড়ে যায়। নবী করিম রাউফ রহিম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, পাঁচটি জিনিস থেকে বাঁচার জন্য পাঁচটি কাজ থেকে বেঁচে থাকো। পাঁচটি জিনিস থেকে বেঁচে থাকার জন্য পাঁচটি কাজ থেকে বেঁচে থাকো। নাম্বার 1, যে সম্প্রদায় ওজনে কম দেয় আল্লাহ পাক তাদের দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এবং ফলের অভাবে লিপ্ত করে দেন, ওজনে কম দেওয়ার কারণে। তাহলে কি করতে হবে? ওজনে কম দেওয়া থেকে আমাদের বিরত থাকতে হবে, তাহলে আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে বাঁচতে পারবো। নাম্বার 2, যে সম্প্রদায় ওয়াদা ভঙ্গ করে আল্লাহ পাক তাদের শত্রুদেরকে তাদের উপর আরোপ করে দেন, শত্রু যখন আরোপ হয়ে যাবে, শত্রু পক্ষ যখন ঘায়েল করবে, তখন তো ক্ষতি হওয়ার সম্ভাবনাই থাকবে, তাই আমাদের কি করতে হবে? ওয়াদা খেলাফ করা যাবে না। নাম্বার 3, যে সম্প্রদায় যাকাত দেয় না আল্লাহ পাক তাদের থেকে বৃষ্টির পানি আটকে দেন, যদি চতুষ্পদ প্রাণী না হতো তবে তাদেরকে পানির একটি ফোঁটাও দেয়া হতো না। আল্লাহু আকবার। যে সম্প্রদায় নাম্বার 4, যে সম্প্রদায় অশ্লীলতা নির্লজ্জতা প্রসার হয়ে যায় আল্লাহ পাক তাদেরকে প্লেগ এবং এমন রোগে লিপ্ত করে দেন যা এর পূর্বে মানুষের মাঝে ছিল না, অশ্লীলতা এবং নির্লজ্জতা যদি প্রসার হয়ে যায়, যদি বেড়ে যায়, তাহলে এমন রোগ দেয় যে রোগ আগে কখনো ছিল না। নাম্বার 5, যে সম্প্রদায় কোরআনে পাকের বিরোধী রায় দেয়া হয় আল্লাহ পাক তাদের অতিরঞ্জিত করার অর্থাৎ ভুল রায় দেওয়ার কারণে মজা দেখান এবং তাদের পরস্পরকে ভয়ে লিপ্ত করে দেন, ইবনে মাজাহ শরীফের হাদিস। পাক প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উল্লিখিত আয়াতে কারিমা এবং হাদিস শরীফকে সামনে রেখে প্রত্যেকের উচিত যেন সমাজের বিদ্যমান অবস্থার প্রতি ভেবে দেখি, একটু আমরা ভেবে দেখি, এতক্ষণ ধরে যে আয়াতে করিমা এবং হাদিসে পাক বর্ণনা করা হয়েছে, বয়ান করা হয়েছে, এর প্রতি যদি আমরা একটু চিন্তা করি, একটু ভেবে দেখি, বর্তমানে অস্থিরতা, নির্লজ্জতা, ওজনে কম দেয়া, মানুষের সম্পদ জোর করে দখল করা, জাকাত আদায় না করা, জুয়া খেলা, সুদ খাওয়া, ঘুষের লেনদেন সহ কোন গুণাটি রয়েছে যা আমাদের মাঝে প্রচলন নাই, একটু বলবেন যে এই গুণাগুলো কোন গুণাটি রয়েছে যে আমাদের সমাজের মধ্যে প্রচলন নেই, সম্ভবত এই গুনাহের প্রতিফল যে বর্তমানে লোক এইডস এর রোগ, ক্যান্সারের রোগ, বিভিন্ন প্রাণঘাতী রোগে আক্রান্ত হচ্ছে, অনাবৃষ্টি হচ্ছে, অতিবৃষ্টির হচ্ছে, এই অনাবৃষ্টি বা অতিবৃষ্টি আপদের শিকার হচ্ছি আমরা, শত্রুরা আমাদের উপর প্রাধান্য বিস্তার করছে, হত্যাযজ্ঞ চলছে, নিজের ভাইকে হত্যা করা, নিজের স্বামীকে হত্যা করা, নিজের স্ত্রীকে হত্যা করা, নিজের বন্ধুকে তিন টুকরা করা, আল্লাহু আকবার, ভূমিকম্প হচ্ছে, তুফান হচ্ছে, বন্যার বিপদে ভেসে যাচ্ছি আমরা, ব্যবসায় ক্ষতি হচ্ছে, প্রত্যেক জিনিসে বরকতহীনতা কান্না করছে, বরকতহীনতা বরকতহীনতা বরকতহীনতা, কোনো কিছুতে আমরা বরকত পাচ্ছি না। এখনো কি সময় আছে নিজেদের গুনাহের থেকে তওবা করা? এখনো সময় রয়েছে আমাদের কাছে নিজের গুনাহের কথা স্মরণ করে তওবা করে নেয়া, নিজেদের বিকৃত আমলি অবস্থাকে শুধরে নেয়া, নিজেদের আশেপাশের মুসলমানকে ইনফ্রাদি কোশিশ করতে থাকা, তাদেরকে বোঝানো, তাদেরকে দীন ইসলামের সুন্দর শিক্ষা অনুযায়ী জীবন অতিবাহিত করার মন মানসিকতা দেয়া। আল্লাহ পাক চাইলে এই পরীক্ষা থেকেও দ্রুত মুক্তি পেয়ে যাবো ইনশাআল্লাহ, এবং দুনিয়া ও আখিরাতের প্রশান্তি নসিব হবে। এজন্য আমাদের উচিত হবে এই যেগুলো আমরা শ্রবণ করেছি, নির্লজ্জতা, অশ্লীলতা, ওজনে কম দেয়া, মানুষের সম্পদ জবরদখল করা, জোর করে দখল করে নেয়া, জাকাত আদায় না করা, জুয়া, সুদ, তাস, ঘুষের লেনদেন ইত্যাদি যত প্রকার গুনাহ রয়েছে, এই গুনাহগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, আমাদের পরিবারবর্গকে বাঁচাতে হবে, সমাজকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে। তাহলেই যদি আমরা আল্লাহ তাআলার নিকট তওবা করতে পারি, আল্লাহ চাইতো ইনশাআল্লাহ এই যে মহামারী এবং আরো যে কথাগুলো আমরা শ্রবণ করেছি এ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ তাআলা। যাই হোক, আমাদের মাঝে চলছে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসের কিছু উপসর্গ রয়েছে, প্রত্যেক রোগের ন্যায় করোনা ভাইরাসেরও কিছু উপসর্গ রয়েছে, কতিপয় উপসর্গ লক্ষ্য করুন। প্রচন্ড জ্বর আসা, শুকনো কাশি, গলায় ইনফেকশন হওয়া, নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া, মাথায় প্রচন্ড ব্যথা হওয়া, চোখ লাল হয়ে যাওয়া, ঠান্ডা সর্দি, জোড়ায় জোড়ায় ব্যথা, শরীরে ব্যথা, এগুলো হওয়া কিছু কিছু জিনিস রয়েছে। যদি গলা ব্যথা এবং ঠান্ডা সর্দিতে নাক দিয়ে পানি পড়ে তবে করোনা নয়, শুধু জ্বর এবং কফ কাশি হয় তবে করোনা নয়, ঠান্ডা সর্দিতে নাক দিয়ে পানি পড়া অবস্থায় মাথা ব্যথা আছে তবে করোনা নয়, জ্বরের পাশাপাশি সর্দি, ঠান্ডা, নাক দিয়ে পানি পড়া, শরীরে ব্যথা আছে তবে করোনা নয়। করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য পুরো দুনিয়ার বিভিন্ন বিশেষজ্ঞরা উঠে পড়ে লেগে আছে, বিভিন্নভাবে চেষ্টা করছে, বিভিন্ন ভ্যাকসিন তৈরি করার জন্য চেষ্টা চালাচ্ছে। তো আসুন বিশেষজ্ঞদের কিছু পরামর্শ আমরা শ্রবণ করি, এই আমলগুলো করে আমরা করোনা ভাইরাস থেকে বেঁচে থাকতে সফল হতে পারি যারা এখন আমরা আক্রান্ত হইনি। প্রথমত, করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য ভাপ নেওয়া উপকারী, ভাপ নেওয়া সর্দি ঠান্ডা কাশির জন্য উপকারী, ভাপে নিঃশ্বাস নেওয়াতে কণ্ঠনালী পর্যন্ত ভিতরকার অংশ সর্দির আর্দ্রতা পরিষ্কার হয়ে যায়, গলার কফ বের হয়ে যায়, যার কারণে গলা এবং কাশির আকৃতিতে সুস্থতা লাভ করে। কোনো পাত্রে পানি গরম করে আপনার মাথা তোয়ালে বা চাদর দিয়ে ঢেকে ভাপ থেকে নিঃশ্বাস নিন, এই গরম ভাপ নিঃশ্বাসের নালীকে একটি সীমা পর্যন্ত প্রসার করে যার ফলে উপকরণগুলো বের হতে সহজ হয়ে যায়, এভাবে ভাপ নেওয়া দৈনন্দিন খিঁচুনি স্ট্রেস থেকে মুক্তি প্রদান করতে সাহায্য করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করাও এই রোগ থেকে বাঁচার একটা মাধ্যম, এই ভাইরাস থেকে বাঁচার একটা মাধ্যম। আমাদের শরীরে এমন রোগ প্রতিরোধ ব্যবস্থা রয়েছে, ইমিউনি সিস্টেম রয়েছে, যা রোগ বালাই থেকে বাঁচানো, ইনফেকশন ও ভাইরাসের সাথে যুদ্ধ করা এবং শরীরকে সুস্থ রাখতে আমাদের সাহায্য করে। যদি এই ব্যবস্থা দুর্বল হয়ে যায় তবে রোগ বালাই আমাদের উপর প্রাধান্য লাভ করে। করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য প্রতিরোধ ব্যবস্থার অনেক বেশি গুরুত্ব রয়েছে, যার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় করোনা ভাইরাস তাকে ক্ষতি করতে পারে না। বিশেষজ্ঞদের মতে এই পরামর্শগুলো গ্রহণ করতে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করা যায়, পুষ্টিকর খাবার আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে মজবুত করে, সুতরাং এই খাদ্যগুলো গ্রহণ করুন। শর্করা সমৃদ্ধ প্রকৃতির খাবার যেমন আমাদের শরীরকে অনেক বেশি শক্তি প্রদান করে থাকে এবং তাছাড়া আমাদের শারীরিক ব্যবস্থাপনা চলা কঠিন হয়ে থাকে। শর্করা জাতীয় যে খাবার রয়েছে, মধু রয়েছে, দুধ রয়েছে, আখ রয়েছে, ভাত, আলু, গাজর এবং কলা ইত্যাদিতে পাওয়া যায় শর্করা। প্রোটিন সমৃদ্ধ খাবার, প্রোটিন আমাদের শরীরকে শরীরের কোষগুলোকে ক্ষয় করা থেকে রোধ করে এবং রোগের সাথে যুদ্ধ করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রোটিন রয়েছে মাংস, মাছ, ডিম এবং দুধ ইত্যাদির মধ্যে প্রোটিন পাওয়া যায়। ভিটামিন সমৃদ্ধ খাবার আমাদের খাওয়া উচিত। শিশুদের শারীরিক বৃদ্ধি, ইনফেকশন দূর করা, চোখের জ্যোতি বৃদ্ধি করা, মাথা এবং দাঁতকে মজবুত করে ভিটামিন রয়েছে ঢেঁড়স, টমেটো, শাক, আদা, গাজর, ডিম, কমলা লেবু, পেঁপে, আম এবং দই ইত্যাদিতে পাওয়া যায় ভিটামিন। প্রতিদিন ব্যায়াম করাতে আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী হয়ে থাকে। প্রশান্তিময় এবং পরিপূর্ণভাবে ঘুমালেও রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী হয়ে থাকে। শরীরের ওজন ভারসাম্য নষ্ট হতে না দেওয়াতেও রোগ প্রতিরোধের ব্যবস্থা শক্তিশালী হয়ে থাকে। মানসিক চাপকে, মানসিক যে চাপ রয়েছে চাপকে নিয়ন্ত্রণ করা এবং তা কমানোর চেষ্টা করাতেও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়ে থাকে। এগুলো আমরা প্রতিদিন করি, যেগুলো দেয়া রয়েছে। এছাড়াও আমাদের স্বাস্থ্য বিশেষজ্ঞরা যে সকল পরামর্শ দিয়ে থাকে এগুলো আমরা গ্রহণ করি। অনেক সময় আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের নেকি বৃদ্ধি করার সুবর্ণ সুযোগ অর্জিত হয়। যেমন সংক্রামক রোগের দিনগুলো ওইগুলোর মধ্যে অন্তর্ভুক্ত। অনেকেই এই সময় শুধুমাত্র মহামারীকে ভয় করতে থাকে বা গুনাহ করে করে দিন কাটাতে থাকে, আর পরিপূর্ণ মুসলমান আল্লাহকে ভয় করে এবং নেকি করে কাটাতে থাকে। উভয় দিন অতিবাহিত হয়ে যায়, কিন্তু প্রথম দলে অনুশোচনা এবং তিক্ত স্মৃতি রয়ে যায়, আর অপর দলের জন্য আল্লাহর স্মরণে অতিবাহিত হওয়া সকাল সন্ধ্যা স্মরণীয় হয়ে যায়। এবং এই অবস্থায় শরী বিধানবলীকে মনে রাখার সংকল্প উচ্চ হিম্মত প্রদান করে, আর এই উচ্চ হিম্মত মানুষকে ভবিষ্যতে দৃঢ়তা অর্জনের, দৃঢ়তা সহকারে বিপদের প্রতিদ্বন্দ্বিতা করতে শিখায়। সংক্ষেপে বললে আপনি আমল নামার জমিতে বীজ বপন করুন, আমল নামার জমিতে বীজ বপন করুন, তা থেকে উৎপন্ন হওয়া ছায়াদার বৃক্ষ আপনাকে আপন আপনাদের আপদের ঝড়, বিপদ আপদের উত্তাপ এবং মহামারীর আপদ থেকে বাঁচাতে বড় সাহায্যকারী হিসাবে প্রমাণিত হবে, বিশেষ করে আমল নামার বীজ। তো আমল নামার বীজ কি? নেক আমল করা, আল্লাহ তাআলার প্রতি আমাদের ভরসা রেখে বেশি বেশি ইবাদত বন্দেগী করা, পাঁচ বক্ত নামাজ আদায় করা, নফল রোজা রাখা, দুরুদ ইস্তেগফার জিকির আজকারের মধ্যে নিজেকে ব্যস্ত রাখা, আর বিশেষ করে গুনাহ ছেড়ে দেয়া, গুনাহকে ছেড়ে দেয়া। করোনা ভাইরাস আপনার আমার কাছে সবকিছু ছাড়িয়ে দিয়েছে, কিন্তু গুনাহ ছাড়াতে পারে কিভাবে হলো এটা? আপনি আমি তো এখনো নামাজ শুরু করিনি, এখনো নামাজ করছি, হক নষ্ট করছি, কারো মনে কষ্ট দেওয়ার কাজ এখনো করে যাচ্ছি, মিথ্যা কথা, গীবত, চগলখুরি, হিংসা ইত্যাদি থেকে বাঁচার চেষ্টাও করছি না, আর বিভিন্ন ধরনের গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছি। একটু ভাবুন, যদি শয়তানের প্ররোচনা এসে আপনি আমি এভাবে গুনাহ করতেই থাকি আর এই গুনাহের ভয়াবহতা করোনা ভাইরাস আকারে প্রকাশ হলো, তখন আপনি আমি কি করব? সুতরাং সুস্বাস্থ্যকে অমূল্য সম্পদ মনে করে এবং এখন থেকে গুনাহ করাকে ছেড়ে দিতে হবে। হয়তো গুনাহ ছেড়ে দেওয়ার সংকল্প আপনাকে, আমাকে করোনা ভাইরাস সহ দুনিয়ার আরো অনেক অনেক বিপদ থেকে মুক্তি প্রদান করে দিবে এবং আপনার আমার জীবন ঈশ্বরীয়ভাবে প্রশান্তিময় হয়ে যাবে। গুনাহকে ছেড়ে দিতে হবে, এখনো সময় রয়েছে, এখনো সময় রয়েছে। আমরা সাচ্চা দিলে তওবা করি আল্লাহ তাআলার দরবারে যে আমি নামাজ পাঁচ ওয়াক্ত আদায় করব, গুনাহ থেকে বাঁচব, মিথ্যা থেকে বাঁচব, চগলখুরি থেকে বাঁচব, ওয়াদা খেলাফি থেকে বাঁচব, ওজনে কম দিব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, অন্যের হক নষ্ট করব না। ইসলামী বোনেরাও তওবা করে নিন যে আমি পর্দা সহকারে নিজের জীবনকে অতিবাহিত করব, পর্দা ফরজ রয়েছে। এরপরে আসুন, এই ভাইরাস থেকে, মহামারী থেকে বাঁচার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতাও একটা অনেক বড় অপশন আমাদেরকে রয়েছে। আর এই পরিষ্কার পরিচ্ছন্নতা, ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতাকে পছন্দ করে এবং এর প্রতি অনেক তাগিদও দিয়েছেন, ইমানের একটি অঙ্গ বলা হয়েছে। সুতরাং শরীর, পোশাক, ঘর, মসজিদ, মহল্লা এবং শহরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা উত্তম নাগরিক এবং পরিপূর্ণ মুসলমান হওয়ার নিদর্শন। পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস আমাদেরকে রোগ বালা এবং মহামারী আপদ থেকে বাঁচাতে পারে। সুতরাং করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য এই বস্তুগুলোর প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখা উচিত। বারবার হাত ধৌত করা, মানে মনে করিয়ে দেই যে করোনা একটি নির্জীব, চোখে দেখা না যাওয়া ভাইরাস। জীবাণুর ন্যায় এটি শুধু বিদ্যমান থাকতে ক্ষতি করে না, কিন্তু যখনই হাতের মাধ্যমে মানুষ মুখ, চোখ, নাককে প্রবেশ করে, কণ্ঠনালী এবং ফুসফুসে পৌঁছে যায়, তখন মানুষের আর্দ্রতা পাওয়ার সাথে সাথে খুবই শক্তিশালী হয়ে যায়, মানুষের জন্য স্থায়ী কষ্টের কারণ হয়ে যায়। এই কারণে বিশেষজ্ঞরা করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য সঠিক পদ্ধতিতে বারবার হাত ধোয়ার প্রতি প্রবল জোর দিচ্ছেন। কারণ এই পরিস্থিতিতে একজনের হাত না ধোয়া অসংখ্য মানুষের জীবন নাশের কারণ হতে পারে। সাবান দিয়ে হাত ধোয়ার স্থায়ী অভ্যাস গড়ে নিন। যদি বারবার হাত ধোয়াতে সমস্যা হয়, তবে হ্যান্ড স্যানিটাইজারের মাধ্যমেও হাত পরিষ্কার করা এবং ভাইরাস থেকে মুক্ত করা যেতে পারে। মনে রাখবেন, করোনা ভাইরাসের মাংসল পিণ্ডকে ধ্বংস করার জন্য এই উপরিভাগের চর্বি আবরণ ধ্বংস করা আবশ্যক। তাই যে জিনিস এই আবরণকে ধ্বংস করার ক্ষমতা রাখে, তা করোনাকেও ধ্বংস করার ক্ষমতা রাখে। বিশেষজ্ঞরা এই জিনিসগুলো করোনা ভাইরাসকে ধ্বংস করার জন্য উপকারী হিসাবে পেয়েছেন। যেমন করোনা ভাইরাসকে ধ্বংসের জন্য সাবান বা ডিটারজেন্টের ফেনা 20 সেকেন্ড বেশিক্ষণ এর উপর পড়তে থাকলে এবং তার উপরে চর্বির আবরণ ছিঁড়ে যায় এবং মাংসল পিণ্ডটি ছিন্ন ভিন্ন হয়ে মুহূর্তেই ধ্বংস হয়ে যায়। সেজন্য আমাদেরকে উপদেশ দেওয়া হয় যে 20 সেকেন্ড পর্যন্ত নিজের হাতকে সাবান দিয়ে ধৌত করা। আমরা জানি তাপ চর্বিকে দ্রুত গলিয়ে দেয়, তাই উত্তম হলো 25 ডিগ্রির চেয়ে বেশি গরম, কুসুম গরম থেকে সামান্য বেশি করা পানি, তার হাত, কাপড়, অন্যান্য জিনিসপত্র সাবান ডিটারজেন্টের ফেনা দ্বারা ধৌত করা। গরম পানি ফেনাও বেশি তৈরি করে, তাই এর ব্যবহার উপকারী। 1 ভাগ ব্লিচিং পাউডার বা 5 ভাগ পানি মিশিয়ে ভালোভাবে স্প্রে করাতেও এর নিরাপত্তা আবরণ ছিন্ন ভিন্ন হয়ে যায়। কিছুক্ষণ প্রখর রোদ সরাসরি পড়াতেও তা ছিন্ন ভিন্ন হয়ে স্বয়ংক্রিয়ভাবে ধ্বংস হয়ে যায়। দেখুন, ইসলাম আমাদেরকে কত শিক্ষা দিয়েছেন। খাবারের আগে এবং পরে দুহাতের কবজি পর্যন্ত ধৌত করার সুন্নতে মোবারকা রয়েছে। আমরা 5 বার নামাজের আগে 5 বার ওযু করি। এখন আমরা একটু বিশেষ সতর্কতার সাথে হাত, মুখ এগুলো ধৌত করব, সাবান দিয়ে ধৌত করব। যেখানেই আমরা হাত ধৌত করি ওখানে সাবান রেখে দেই, হ্যান্ড স্যানিটাইজ রেখে দেই, তা দিয়ে ধৌত করব। ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ চাহে তো এই ভাইরাস থেকে আমরা হেফাজত থাকতে পারবো ইনশাআল্লাহ তাআলা। বিশেষ করে হাঁচি কাছি দেওয়ার সময় সতর্কতা অবলম্বন করতে হবে আমাদেরকে। যেমনই ভাবে প্রতিটি চকচকে বস্তুই শোনা হয় না, তেমনই প্রত্যেক হাঁচিও করোনা হয় না। হতে পারে এই বাক্যটি আপনার মুখে হাসি ফুটিয়ে তুলেছে, তাই মুস্কি হাসি সহকারে এই জিনিসগুলো আমরা মেনে নেই। যাদের হাসি হাঁচি কাশি লেগেছে তাদের জন্য আবশ্যক মাস্ক পরে, যেটা মাস্ক রয়েছে এই পরিধান করা। মনে রাখবেন, বিশেষজ্ঞরা সার্জিক্যাল মাস্ক বা মেডিকেল সুরক্ষা মাস্কই পরার জন্য পরামর্শ দিয়েছেন। সুতরাং সুতি বা রেশমি পরিধান করাতে নিষেধ করেছেন। সুতরাং মাস্ক নির্বাচনে বিশেষজ্ঞদের এই পরামর্শ সম্পর্কে সজাগ থাকা আবশ্যক। হাঁচি কাশি আসলে আমরা এর যে ই রয়েছে, শিষ্টাচার রয়েছে, এগুলো মেনে চলবো। সবার সামনে আমরা হাঁচি আসলো আর ধরে দিয়ে দিলাম না, নিজের কেনু দ্বারা আমরা মুখকে ঢেকে হাঁচি দেওয়ার ব্যবস্থা করি। যদি রুমাল থাকে রুমাল ব্যবহার করি, টিস্যু থাকলে টিস্যু ব্যবহার করি আমরা হাঁচি কাশি দেওয়ার সময়। এগুলো আমরা এই ভাইরাস সময় অবলম্বন করি। আপনারা হয়তো মনে করতে পারেন যে এগুলো তো আগেই বলা দরকার ছিল, মাদানী চ্যানেলে বারবার বলা হয়, তাই আমাদেরকে আগে যেগুলো আমরা মান্য করতাম এখন সেগুলো আমাদের মান্য করতে হবে। এজন্য মাদানী চ্যানেলের বিশেষ এই বয়ানের মধ্যে এগুলো রাখা এজন্য হয়েছে যাতে আমাদেরকে মনে করিয়ে দেয়া এবং এর যে বিশেষত্ব তুলে ধরা যে আমাদেরকে এই কাজগুলো এখনো করতে হবে এবং এগুলো কন্টিনিউ করতে হবে, আমরা এগুলো থেকে পিছপা হব না। নিজের হাত ধৌত করা, হাঁচি কাশির শিষ্টাচার মেনে চলা, পরিষ্কার পরিচ্ছন্নতা, ঘর এবং এলাকার ময়লা আবর্জনা মানুষের স্বভাবে মন্দ প্রভাব ফেলে, তাদের জীবন অনিয়ম অসৌজন্যমূলক হওয়ার ঘোষণা করে থাকে, আর তা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া সেখানকার বসবাসকারী মানুষের সুচারু জীবন, অপূর্ব স্বভাব, সুন্দর চিন্তাধারা ও আভিজাত্যের সাক্ষ্য বহন করে। আপনি কোন একটা এলাকায় গেলেন, সেখানে এখানে ময়লা, ওখানে ময়লা, ওখানে দুর্গন্ধ, সেখানে দুর্গন্ধ যদি আসে, তাহলে আপনার এই এলাকার প্রতি একটা বদ ধারণা চলে আসবে, কুধারণা চলে আসবে, খারাপ ধারণা চলে আসবে এই মানুষের প্রতি। আর যদি সবকিছু সাফ থাকে, সাফ সুতরা থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কোথাও ময়লা নেই, কোথাও দুর্গন্ধ নেই, ড্রেন গুলো পরিষ্কার, সবকিছু পরিষ্কার, তখন আপনাকে একটা মনের মধ্যে থেকে একটা খুব প্রফুল্ল মেজাজ আসবে যে না, এই এলাকাটা খুব ভালো এলাকা, মানুষগুলো খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন মানুষগুলো। আর আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার পরিচ্ছন্নতাকে এত বেশি পছন্দ করতেন যে এই হাদিসে পাকটি লক্ষ্য করুন যে আল্লাহ হচ্ছেন পবিত্র, পবিত্রতা পছন্দ করেন, তিনি পরিচ্ছন্ন, পরিচ্ছন্নতাকে পছন্দ করেন, তিনি অনুগ্রহশীল, অনুগ্রহ করাকে পছন্দ করেন, তিনি দাতা, দানশীলতা পছন্দ করেন। তাই তোমরা তোমাদের আঙ্গিনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এবং ইহুদিদের সাথে সাদৃশ্য রেখো না। অপর এক হাদিসে পাকে এরূপ ইরশাদ করেন, তোমরা তোমাদের আঙ্গিনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এবং ইহুদিদের সাথে সাদৃশ্য রেখো না, কেননা তাদের ঘর আবর্জনার স্তূপ হয়ে থাকে। ফিলিস্তিনি ভাইয়েরা, এমনিতে তো সাধারণ অবস্থায় ইসলামের এই শিক্ষার উপর আমল করাই উচিত, কিন্তু করোনা ভাইরাস থেকে নিরাপত্তার জন্য ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বর্ণনাকৃত বিষয়ের উপর আমল করার গুরুত্ব আরো বেড়ে যায় এই ভাইরাসের সময়, মহামারীকালীন সময় এর গুরুত্ব কি আরো বেড়ে যায়। এই সময় পুরো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরিকল্পনা এমন বানান যে ঘরের ছোট থেকে বড় সবাই এতে হাসি খুশি অংশগ্রহণ করতে পারেন। এরূপ করাতে কাজ দ্রুত শেষ হয়ে যাবে। পরিবারের শিশুদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ব্যবস্থাপনা, উত্তম আচরণ সম্পর্কে আমূলিভাবে প্রশিক্ষণ হয়ে যাবে। ঘরে যারা পুরুষ রয়েছে, মহিলা রয়েছে, শিশু রয়েছে, সবাই মিলে ঘরকে পরিচ্ছন্ন করি আমরা, সবাই মিলে আঙ্গিনাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি, যাতে করে আমরা সবাই মিলে নিজেকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, যেমনভাবে আমরা অন্যকে অন্যান্য দিনগুলোতে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিচ্ছন্ন করে আপনার স্বতঃস্ফূর্ত ভাবে থাকি, ঠিক তেমনই ভাবে মহামারীর দিনগুলোতেও আমাদের অভ্যাস হওয়া উচিত। নিজের ব্যক্তিত্বকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ কিভাবে হয়েছে হাদিস শরীফ লক্ষ্য করুন। আল্লাহু আকবার। কানজুল উম্মাল তৃতীয় অংশে রয়েছে, নিজের কাপড় ধৌত করো, চুল আঁচড়াও, মিসওয়াক করো, সাজসজ্জা করো এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, কেননা বনী ইসরায়েল এরূপ করত না, তাই তাদের মহিলারা অপকর্মে লিপ্ত হয়ে যায়। আরেকটি হাদিস শরীফ এসেছে, আল্লাহ পাকের দরবারে মুমিনের সম্মান এর মধ্যে এটাও রয়েছে যে তার পোশাক পরিষ্কার হওয়া এবং সে অল্পে তুষ্টি হওয়া। মনে রাখবেন, এখানে অল্প তুষ্টি দ্বারা উদ্দেশ্য হলো পোশাক, খাবার এবং ধন সম্পদ কম থাকাতে সন্তুষ্ট থাকা, তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মধ্যম মানের পোশাক পছন্দনীয়। মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে উপবিষ্ট ছিলেন, এক ব্যক্তি আসলো যার মাথা এবং দাড়ি বিক্ষিপ্ত ছিল, মানে এদিক সেদিক ছিল, আচরানো ছিল না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হাতের ইশারায় চুল এবং দাড়ি ঠিক করার জন্য আদেশ দিলেন। তখন সে ঠিক করে আবার উপস্থিত হলো, তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, এটা কি এর চেয়ে উত্তম নয় যে তোমাদের মধ্যে কেউ শয়তানের ন্যায় মাথা বিক্ষিপ্ত করে আসো? আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত হচ্ছে যে আমরা নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, নিজের চুল দাড়ি এগুলো ভালোভাবে আমরা ধৌত করে আছড়িয়ে তেল লাগিয়ে রাখবো। একবার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিক্ষিপ্ত চুলের এক ব্যক্তিকে দেখে ইরশাদ করলেন, এর নিকট কি এমন কোন জিনিস নেই যা দ্বারা নিজের চুলগুলো সজ্জিত করবে? এবং একজন ময়লা পোশাকের ব্যক্তিকে দেখে ইরশাদ করলেন, তার নিকট কি এমন কোন জিনিস নেই যা দ্বারা সে কাপড় ধৌত করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাবরি চুল দেখে ইরশাদ করলেন, এর পরিপূর্ণ যত্ন নিও। অতএব আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতে দুবার তেল লাগাতেন। আল্লাহু আকবার। নিঃসন্দেহে এই বিষয়ের উপর আমল করার জন্য আমাদের সামান্য মনোযোগ দিতে হবে, অতঃপর আপনি স্বয়ংক্রিয়ভাবে আপনার স্বভাবে প্রশান্তি ও সতেজতা অনুভব করবেন, যা আপনাকে মহামারীর দিনে সুস্থ থাকতে সাহায্য করবে ইনশাআল্লাহ তাআলা। করোনা এবং বৈশ্বিক মহামারী থেকে বাঁচার জন্য আমাদেরকে উপকরণ অবশ্যই গ্রহণ করতে হবে। এতক্ষণ যা বলা হলো এগুলো উপকরণ, যেমন আপনি ঔষধ খাবেন, রোগ হলে ঔষধ খাবেন, আপনি শুধু ঠান্ডা লাগলো ঔষধও খেলেন, আবার ফ্রিজের ঠান্ডা পানিও পান করলেন, ঠান্ডা পানি দিয়ে গোসলও করলেন, কি বলেন কেমন হবে? নিশ্চয়ই এরকম ডাক্তার বলবেন না, ডক্টর আপনাকে নিচে প্রেসক্রিপশনের নিচে লিখে দেয় উপদেশ, অ্যাডভাইস লিখে দেয়, অ্যাডভাইস গলা ব্যথার জন্য ঔষধও দেয়, আবার বলা হয় গড়গড়া সহ পানি, আপনি গরম পানি দিয়ে গড়গড়া সহ গড়গড়া করবেন। আবার যার ঠান্ডা হয় তাকে বলা হয় যে আপনি ঠান্ডা পানি পান করবেন না, গরম গরম খাবার খাবেন, কারো জ্বর হলে তখন বলা হয় তার মাথায় পানি দিবেন। এভাবে করে পরামর্শ দিয়ে থাকে, অ্যাডভাইস দিয়ে থাকে। এগুলো কি আপনার ঔষধও খেতে হয়, পাশাপাশি যে উপকরণ রয়েছে এই উপকরণগুলো অবলম্বন করা। আমাদের পৃথিবী হলো উপায় উপকরণের জগৎ, আর এটাও একটি বাস্তবতা হলো যে উপায় উপকরণের প্রভাব আল্লাহ পাকই সৃষ্টি করেন। যেমন একজন রোগীর জন্য ডাক্তার আর ঔষধ উভয় আরোগ্য লাভের উপায়, এবং আসলে এই উভয় মাধ্যম আরোগ্য আল্লাহ পাকই দিয়ে থাকেন। দোয়া করা এবং বিভিন্ন অজিফা পাঠ করাও বিপদ আপদ দূর করা এবং মহামারী নিশ্চিহ্ন হওয়ার একটি অনেক বড় প্রভাবময় মাধ্যম, দোয়া করার মাধ্যমে, দোয়া পড়ার মাধ্যমে। তো এই যে দোয়া দুরুদ, দম দোয়া দুরুদ, এগুলো আমাদের অবলম্বন করা উচিত। আর মনে রাখবেন যে আমরা বিভিন্ন অজিফা পাঠ করি, এই অজিফা পাঠ করার ক্ষেত্রে কিন্তু সতর্কতামূলক অবলম্বন করা উচিত। অনেকে আমরা অজিফা পাঠ করি, রুহানি চিকিৎসা গ্রহণ করে থাকি, অনেকের কাজই হয় না, অনেকের কাজ হয়ে যায়। অনেকে পাঠ করেছে কাজ হয়ে গেছে, আবার অনেকে অনেক দিন ধরে পাঠ করছে কাজ হচ্ছে না। এর পিছনে কয়েকটা কারণ রয়েছে, কারো হয়তো তেলাওয়াত সহি শুদ্ধ পাঠ করেছে ইখলাসের সাথে, এর প্রতি ভরসা রেখে, আল্লাহ তাআলার উপর ভরসা রেখে যে আল্লাহ তাআলার নাম মুবারক, আল্লাহ তাআলা কালামুল শরীফ আয়াতে কারিমা, আল্লাহ তাআলার এই কালামুল শরীফ এই সূরা যদি আমি পাঠ করি তাহলে আমার রোগ ভালো হয়ে যাবে, পাঠ করেছে ভালো হয়ে গেছে। অনেকের ইতিকাদ বিশ্বাস ঠিক ছিল না, ভালো হয়নি, তেলাওয়াত সহি শুদ্ধ ছিল না, ভালো হয়নি। আর সবচেয়ে অজিফা পাঠ করার শর্তের মধ্যে কিছু শর্ত হচ্ছে, হালাল খাবার খাওয়া, হারাম থেকে বিরত থাকা, সত্য কথা বলা আর মিথ্যা থেকে সর্বদা বেঁচে থাকা, নিয়ত বিশুদ্ধ হওয়া আর পবিত্র রাখা, প্রত্যেক নেকি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করা, যে আল্লাহ পাক চাইলেই এই রোগ থেকে নিরাপত্তা দিবেন আল্লাহ তাআলা, শরীয়তের বিধান বলি পরিপূর্ণ পালন করা, আল্লাহ পাকের দীনের স্তম্ভ সমূহের প্রতি আদব ও সম্মান রাখা, যেই অজিফাই পাঠ করবেন অন্তরের একাগ্রতা পরিপূর্ণ মনোযোগ সহকারেই পাঠ করা, যে আমল অজিফা পাঠ করবেন তার প্রভাব সম্পর্কে পুরোপুরি বিশ্বাস এবং ধীর বিশ্বাস রাখা, যদি সন্দেহ থাকে তবে কোনো অজিফা আমলে প্রভাব থাকবে না। কিন্তু আদবও রয়েছে, প্রত্যেক আমল অজিফা পাঠ করার সময় খুবই বিনয় ও একাগ্র সহকারে আল্লাহ পাকের দরবারে বিনয় প্রার্থনা প্রকাশ করা উচিত, প্রত্যেক আমল অজিফা শুরু করার পূর্বে কিছু সাদাকা খয়রাত করে দেয়া, এভাবে অনেকগুলোই রয়েছে। আসুন কিছু কোরআনি চিকিৎসা আমরা শ্রবণ করে নিই মহামারী থেকে বাঁচার জন্য, করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য। কোরআনে কারিম তো বিভিন্ন রোগের সর্বোত্তম প্রতিষেধক, এর চেয়ে বড় প্রতিষেধক আর হতে পারে না। আপনি ট্যাবলেট ক্যাপসুল যা কিছু বলেন, সবচেয়ে বড় প্রতিষেধক হচ্ছে কোরআনে পাক। কোরআনে পাকের মধ্যে সবচেয়ে সকল রোগের শিফা রয়েছে, যেমনটি প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সর্বোত্তম ঔষধ হলো কোরআনে কারীম। ইবনে মাজাহ শরীফ, হযরত আল্লামা আব্দুর রউফ মুনাবি রাহমাতুল্লাহি হাদিসে পাকের আলোকে লিখেন, অর্থাৎ অন্যান্য রুহানি চিকিৎসা হলো তা যা কোনো কোরআনি আয়াতের মাধ্যমে করা হয়, যেমনটি 15তম পারা সূরা বনী ইসরাইলের 82নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর আমি কোরআনের মধ্যে অবতীর্ণ করি ওই ওই বস্তু যা ইমানদারের জন্য আরোগ্য ও রহমত। আল্লাহু আকবার। এক ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গলা ব্যথা, আমাদের অনেকেরই গলা ব্যথা হয়তো অনেকের রয়েছে, এবং করোনা ভাইরাসের একটা গলা ব্যথাও রয়েছে, গলা ব্যথা নিয়ে আরজ করলেন, উপস্থিত হলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার গলা ব্যথা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, কোরআন পাঠ করো, কোরআন পাঠ করো। আল্লাহু আকবার। সুয়াবুল ইমানের মধ্যে আসছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে বললেন, আমার বুকে ব্যথা, ইরশাদ করলেন কোরআন পাঠ করো, কারণ আল্লাহ পাক ইরশাদ করেন। কানজুল ইমান থেকে অনুবাদ, সূরা ইউনূস পারা 11, আর অন্তরগুলোর বিশুদ্ধতা, এরূপ বিস্তারিত বর্ণনা থেকে জানা গেল যে কোরআনে মাজিদ অন্তর শরীর এবং রূহ সব কিছুর জন্য ঔষধ স্বরূপ। যখন কিছু কিছু বাক্যের বিশেষত্ব উপকারিতা রয়েছে, তবে রব তাআলার কালাম সম্পর্কে আপনার ধারণা কি? অবশ্যই ধারণা এই থাকতে হবে যে কোরআন আমাদেরকে সকল রোগের শিফা রয়েছে, এই কোরআনের মধ্যে সবকিছু রয়েছে, কোরআনই পারে আমাদের আর দিতে। কোরআনে পাকে এমন কিছু আয়াত রয়েছে যা বিশেষ রোগ এবং বিপদ আপদ দূর করার জন্য। এই আয়াতের পরিচয় বিশেষ লোকরাই জানে, সবাই তো জানে না। আল্লাহর ওলিগণ জানেন, বুজরুল কিরাম জানেন, সাহাবায়ে কিরাম জানতেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন। আলহামদুলিল্লাহ কোরআনে পাকের প্রত্যেকটি সূরা নিজস্ব ফজিলত রয়েছে, বিশেষত্ব এবং শান রয়েছে, যা প্রাণ ও সম্পদের নিরাপত্তা রয়েছে, দুঃখ কষ্ট দূর করে দেয়, অন্তরে আনন্দ প্রবেশ করে এবং রোগ থেকে মুক্তি প্রদানের জন্য যথেষ্ট হয়ে থাকে। আসুন কিছু কোরআনে পাকের কয়েকটি সূরা ফজিলত সম্পর্কে আমরা শ্রবণ করে নেই। কেউ যদি সূরা ফাতিহা 100 বার পাঠ করে, সে যে দোয়া করবে দোয়া কবুল হয়ে থাকে। সূরা বাকারার তিলাওয়াতে শয়তান ঘর থেকে পালিয়ে যায়, আয়াতুল কুরসি পাঠ করাতে অভাব দূর হয়ে যায়, সূরা কাহাফ সর্বদা পাঠকারী দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে, মাতা পিতার কবরে প্রতি শুক্রবার সূরা ইয়াসিন তেলাওয়াত করাতে প্রতিটি হরফের সমান তার অর্থাৎ পাঠকারী গুনাহ ক্ষমা করে দেয়া হয়, সূরা দুখান পাঠ করাতে বিপদ আপদ দূর হয়ে যায়, যে মৃত্যু নিকটবর্তী হয়ে যায় তার উপর সূরা জাশিয়া পাঠ করে ফুঁক দেয়াতে তার ইমানের সহিত মৃত্যু হয়, সূরা হুজরাত পাঠ করা এবং ফুঁক দিয়ে পানি পান করে ঘরে পান করাতে ঘরে কল্যাণ ও বরকতের জন্য উপকারী রয়েছে, সূরা কাফ পাঠ করাতে বাগানে ফল বৃদ্ধি পায়, সূরা রহমান 11 বার পাঠ করাতে সকল উদ্দেশ্য পূরণ হয়, সূরা ওয়াকিয়া যে ব্যক্তি প্রতিদিন পাঠ করবে সে কখনো অভাবে থাকবে না, সূরা মুলক প্রতি রাতে পাঠকারী কবরে আজাব থেকে নিরাপদ থাকবে, সূরা মুজাম্মিল 11 বার পাঠ করাতে সকল সমস্যার সমাধান হয়ে যায়, সূরা মুদ্দাসির পাঠ করে কোরআনের হিফজের দোয়া করাতে কোরআনের হিফজ মুখস্থ করা সহজ হয়ে যায়, সূরা আন-নাজিয়াত পাঠ করাতে মৃত্যু কষ্ট হয় না, সূরা দোহা পাঠ করাতে পালিয়ে যাওয়া ব্যক্তি ফিরে আসে, সূরা আলাম নাসরাহ পাঠ করাতে যে সম্পদের পাঠ করে সম্পদের উপর ফুঁক দেয় সেই সম্পদে প্রচুর বরকত হয়, সূরা 3 3 বার পাঠ করাতে চরিত্র আচরণ উত্তম হয়, সূরা আলাক জোড়ার ব্যথায় চিকিৎসা রয়েছে, সূরা কদর যে সকালে 3 বার সন্ধ্যায় 3 বার পাঠ করে সকাল সন্ধ্যায় পাঠ করবে আল্লাহ পাক তার সম্মান বৃদ্ধি করে দিবেন, সূরা বাইয়েনা কুষ্ঠ ও পাণ্ডু রোগের চিকিৎসা রয়েছে, সূরা জিলজাল কোরআনের 1/4 সমান, যে ব্যক্তি বা পশুর নজর লেগেছে বদনজর লেগে থাকে নজর লেগেছে তার উপর সূরা আদিয়াত পাঠ করে ফুঁক দেয় উপকারী, সূরা কারিয়ে পাঠ করাতে বালা মুসিবত থেকে নিরাপদ থাকে, সূরা তাকাসুর 300 বার পাঠ করাতে খুব দ্রুত ঋণ পরিশোধ হয়ে যায়, সূরা আসর পাঠ করাতে দুঃখ দূর হয়ে যায়, সূরা উহুমাজা এবং ফিল শত্রু অনিষ্ট থেকে নিরাপত্তা এবং সূরা কুরাইশ প্রাণে নিরাপত্তার জন্য পরীক্ষিত আমল, সূরা মাউন বড় বিপদের সময় পাঠ করা উপকারী, সূরা কাউসার তিলাওয়াত করাতে নিঃসন্তান সন্তান লাভ করে, সূরা কাফিরুন কোরআনের 1/4 সমান, সূরা ইখলাস কোরআনের 1/3 সমান, এর অনেক ফজিলত রয়েছে, সূরা ফালাক এবং সূরা নাজরা জিন ও শয়তান এবং হিংসুকের অনিষ্ট থেকে নিরাপত্তা লাভ হয়, সুবহানাল্লাহ। এছাড়াও অসংখ্য আয়াতে শিফা রয়েছে যেগুলো লিখে পানির মধ্যে দিয়ে ধুয়ে পান করলে রোগ শিফা হয়ে যায়, সুবহানাল্লাহ বিহামদি। সূরা নূহ তেলাওয়াতের বরকত রয়েছে, আরো অনেক ফজিলত এবং বরাকাত রয়েছে, লা হাওলা শরীফ আপনি যদি একটা অজিফা যদি পাঠ করি, লা হাওলা শরীফ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমরা যদি এটা পাঠ করি আল্লাহু আকবার, তাহলে আমরা দেখতে পাই এর ফজিলতের মধ্যে আসছে পাওয়ারফুল অজিফা, এটা অনেক পাওয়ারফুল অজিফা লা হাওলা শরীফ, বিপদ আপদে চোরাবালি থেকে বের হওয়ার জন্য খুবই উপকারী, যখনই কোনো বিপদ আপদ রোগ বালাই এসে যায় মনে আতঙ্ক সৃষ্টি হয়, জীবন বা আর্থিক ক্ষতি হয়ে যায়, যেমন গাড়ি মালামাল বা টাকা চুরি হয়ে যায়, ঘর দোকান বা অফিসে আগুন লেগে যায়, অন্যায় প্রতারণা করা হয়, শত্রুর ভয় শান্তি কেড়ে নেয়, অবস্থা খারাপ হয়ে যায়, অন্যায়ভাবে মামলার কেস ফেসে যায়, কোনো দুর্ঘটনা ঘটে যায়, ঋণদাতা ঋণ পরিশোধের চাপ দেয়, ঝড় বন্যা ভূমিকম্প হয়, ঘরে কোনো রোগ এসে যায়, মোট কথা সর্ব অবস্থায় লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম অধিকারে পাঠ করুন, ইনশাআল্লাহ উপকার হবে, এবং উপকার কেনই বা হবে না, স্বয়ং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সত্য জবানে লা হাওলা শরীফের ফজিলত এবং বরকত বর্ণনা করেছেন, আল্লাহু আকবার। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করতে থাকো, কেননা এটা জান্নাতের ধনভাণ্ডারের মধ্যে একটি ধনভাণ্ডার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে এ সকল বিষয়গুলো উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় ইসলামী ভাইরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমি কি তোমাদের জান্নাতের দরজার মধ্য থেকে একটি দরজা সম্পর্কে বলবো না? আরজ করা হলো তা কি? ইরশাদ করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইরশাদ করেন যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করলো, তবে তার জন্য 99টি রোগের ঔষধ, 99টি রোগের ঔষধ। আল্লাহু আকবার। এর মধ্যে সবচেয়ে হালকা রোগ হলো দুশ্চিন্তা ও কষ্ট। লা হাওলা সে পাঠ করুন, করোনা থেকে বেঁচে যাবেন, এটাও তো একটা মহামারী রোগ, 99টা রোগের মধ্যে এটাও তো একটা রোগ। আল্লাহ তাআলা হিফাজত করুন আমাদেরকে। আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি কি তোমাকে এমন কোন এমন একটি বাক্য বলবো না যা তুমি বিপদের সময় পাঠ করে নেবে? সেইজন্য আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম ইরশাদ করলেন, অবশ্যই ইরশাদ করুন, আপনার প্রতি আমার প্রাণ উৎসর্গিত, সকল কল্যাণ আমি আপনার নিকটে শিখেছি। ইরশাদ করলেন, যখন তুমি বিপদে ফেঁসে যাবে তখন এভাবে পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, বাস আল্লাহ পাকের বরকতে যে সকল বিপদ চাইবেন দূর করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে নিক। ইসলামের এভাবে অসংখ্য কোরআনী আয়াত রয়েছে, অজিফা রয়েছে, যেগুলো পাঠ করার দ্বারা ইনশাআল্লাহ তাআলা এই মহামারী থেকে আমরা বাঁচতে পারবো, বিভিন্ন রোগ থেকে আমরা বাঁচতে পারবো। মনে রাখবেন, মহামারী আসাতে সাধারণ মানুষ অস্থির, আতঙ্ক হয়ে যায়, বিভ্রান্তির শিকার হয়ে যায়। অনেক মানুষ বেশি আতঙ্ক হয়ে গেছে, অনেক আতঙ্ক হয়ে গেছে আমরা। এই আতঙ্ক হওয়া থেকেও আমাদেরকে বাঁচতে হবে। এত আতঙ্ক আমরা কেন হব? হতাশা ছড়িয়ে পড়ে, অথচ আমাদের নির্বুদ্ধিতা সামান্য বিপদকেও পাহাড় সম বানিয়ে দেয়। এই আতঙ্কের কারণে এমন বিপদ আমাদের হয়ে যায়, অনেক বিপদ আমাদের মনে হচ্ছে সামান্য বিপদ আসছে এটা পাহাড় সমান মনে হয়ে যায়। আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন, আল্লাহ আমাকে হেফাজত করো। পাশাপাশি যে কোরআনে কারিমের যে আয়াতে কারিমা যেগুলো অজিফা দেওয়া হয়েছে, অজিফাগুলো পালন করি, হাত ধৌত করতে বলা হয়েছে হাতও ধৌত করি, এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি যেগুলো বলা হয়েছে, মাস্ক ব্যবহার করি, নিজেকে আমরা প্রোটেক্ট দেই, ইনশাআল্লাহ আল্লাহ চাইতে হেফাজত হবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নিশ্চয়ই আল্লাহ পাক আপন দয়ালু বান্দাদের প্রতি দয়া করেন। দয়ালু বান্দা, আমরা দয়ালু হই, আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করবেন। ইসলাম আমাদেরকে বোধহীন ও নির্দয়তা থেকে বাঁচায়, যেমনটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ পাক তার প্রতি দয়া করে না। এখন সময় এসেছে দয়া করা, যে কোনো রোগীর ক্ষেত্রে হোক, যে কোনো অসুস্থের ক্ষেত্রে হোক, আমরা তার প্রতি দয়াশীল হই, আল্লাহ পাক আমাদের দয়াশীল হবেন। আমরা এও দেখেছি, পুত্র বাবা বাবা করোনায় আক্রান্ত, পুত্র বেডে বসে আছে, ছোট সন্তান করোনায় আক্রান্ত, মা বসে আছে সন্তানকে কোলে নিয়ে, এগুলোও আমরা শুনতে পাই। কিন্তু আবার অন্যগুলোও শুনতে পাই যেগুলো আমাদের না শোনা উচিত, যেগুলো আমাদেরকে না দেখা উচিত, আমাদের সমাজে না হওয়া উচিত। মানুষ মানুষের জন্য আমরা রোগীকে ঘৃণা করবো না। আমরা আজকের যা কিছু শ্রবণ করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আসুন আমরা সাপ্তাহিক সুন্নত বলে ইজতেমাতে পাঠ করা কিছু দুরূদ শরীফ যে পাঠ করানো হয় আমরা পাঠ করে নিই। বুজুর্গরা বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে, বৃহস্পতি বা দিবাগত রাত এর দুরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে, মৃত্যুর সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত লাভ করবে, এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন। আসুন আমরা পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যি আল উম্মিয়্যি الحبيبي العالي القدري العظيم الجاه وعلى آله وصحبه وسلم. حضرت سيدنا انس رضي الله تعالى عنه থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে যদি সে দাঁড়ানো থাকে, তবে বসার পূর্বে, আর যদি বসা থাকে তাহলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা করে দেয়া হবে। আসুন আমরা পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের 70টি দরজা খুলে দেয়া হয়। আসুন আমরা পাঠ করি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হযরত আহমদ সাহাবী রহমতুল্লাহ আলাইহি কতিবায়ে বুযুর্গদের থেকে বর্ণনা করেন, এ দুরূদ শরীফ একবার পাঠ করলে 600,000 বার দুরূদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আসুন আমরা পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি দাইমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলেন হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে নিজের এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর মাঝখানে বসালেন। এতে সাহাবাই কেরামগণ আশ্চর্যিত হলেন, এ সম্মানিত লোকটি কে? যখন তিনি চলে গেলেন তখন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তখন এভাবে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ফাতারদালা। উম্মতে শাফাআতকারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি এভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। আসুন আমরাও পাঠ করে নিই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহু আল মাকআদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, মক্কি মাদানী আকা উবাই জাহানের দাতা শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারের জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি সমূহ লিখতে থাকেন। জাযাল্লাহু আন্না
আন্না
মুহাম্মাদান
মুহাম্মাদান
মা হুয়া আহলু
মা হুয়া আহলু।
ফরমান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি রাতে এই দোয়া 3 বার পড়ে সে জন্য সবাই কদর পেয়ে গেল। আসুন আমরা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু
লা ইলাহা ইল্লাল্লাহ
আল হালিমুল করিম
আল হালিমুল করিম
সুবহানাল্লাহি
সুবহানাল্লাহ
রাব্বিস
সামাওয়াতি
আস-সাবঈ
আস-সাবঈ
ওয়া রাব্বিল আরশিল আযীম
ওয়া রাব্বিল আরশিল আযীম
লা ইলাহা ইল্লাল্লাহু
লা ইলাহা ইল্লাল্লাহ
আল হালিমুল করিম
আল হালিমুল করিম
সুবহানাল্লাহি
সুবহানাল্লাহ
রাব্বিস সামাওয়াতি
রাব্বিস সামাওয়াতি
আস-সাবঈ
আস-সাবঈ
ওয়া রাব্বিল আরশিল আযীম
العرش العظيم
لا اله الا الله
لا اله الا الله
الحليم الكريم
الحليم الكريم
سبحان الله
سبحان الله
رب السماوات
رب السماوات
السبع
السبع
ورب العرش العظيم
رب العرش العظيم
صلوا على الحبيب صلى الله على محمد ان شاء الله يكون ذكر হবে দোয়া হবে সালাত ও সালাম হবে ইনশাআল্লাহ তাআলা صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه واله وسلم
صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم فرانت পেজ 9 ভাইরা এবং মদিনা চ্যানেল বাংলাদেশ দর্শকবৃন্দ, আসুন আমরা জিকির করার জন্য সর্বপ্রথম সকলে দরুদ পাক পাঠ করে নিই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله. حسبي ربي جل الله، ما في قلبي غير الله، نور محمد صلى الله، لا إله إلا الله. حسبي ربي جل الله، ما في قلبي غير الله، نور محمد صلى الله، لا إله إلا 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 الله، محمد رسول الله، صلى الله تعالى عليه وسلم. إلا الله، 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 لا إله إلا الله، محمد رسول الله، صلى الله تعالى عليه وسلم.
প্রাণ প্রিয় ভাইরা, এখনই আল্লাহ আজ্জা ওয়াজ্জালের জাতি নামের উপর জিকির হবে। সকলে একই তালে একই আওয়াজে উচ্চ আওয়াজে জিকির করার চেষ্টা করবেন।
Allah, 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 Allah,
إله إلا الله، محمد رسول الله، صلى الله تعالى عليه وسلم.
الله 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 الله
আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا নূর আল্লাহ।
দোয়ার সময় হয়ে গিয়েছে, আসুন আমরা দোয়ার জন্য তৈরি হয়ে যাই, আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে যেন আল্লাহ তাআলা আমাদেরকে বেহিসাব মাগফিরাত দান করে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। يا ربنا يا ربنا يا ربنا يا ربنا يا ربنا يا ربنا يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا الله يا رحمان يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام। الله আমরা গুনাহাগার, বদকার, সিয়াকা, নাফরমান, তোমার দরবারে গুনাহাবারা হাত তুলে ধরেছি আল্লাহ। আমাদের গুনাহের দিকে তাকিয়ে নয়, তোমার রহমতের দিকে তাকিয়ে আমাদের জিন্দগির গুনাহগুলোকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়ুম, ইয়া যুল জালাল ওয়াল ইকরাম। আল্লাহ, স্বীকার করছি গুনাহ হয়ে গিয়েছে, তোমার নাফরমানি হয়ে গিয়েছে। আল্লাহ, অনেক গুনাহ হয়ে গিয়েছে, কোন কোন গুনাহের স্বীকারোক্তি তোমার দরবারে দিব? তুমি তো সবকিছুই জানো আল্লাহ। আমাদের জিন্দগির গুনাহগুলোকে মাফ করে দাও, আমাদের পিতামাতার গুনাহকে মাফ করে দাও, আমাদের ভাই বোনের গুনাহকে মাফ করে দাও, সমস্ত মুসলমান উম্মতের গুনাহকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়ুম। আল্লাহ, আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বারাকাত নাজিল করে দাও। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে আমাদেরকে, আমাদের ঘরকে, আমাদের দেশকে হেফাজত করো। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়ুম, ইয়া যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, না জানি কে কোথায় বসে আমাদের সাথে হাতকে জাগিয়েছে তোমার দরবারে, হাত উঠিয়ে দিয়েছে আল্লাহ তোমার দরবারে। আল্লাহ, যারা আমাদের মধ্যে অসুস্থ রয়েছে শিফা নসিব করে দাও, যারা বেকার রয়েছে হালাল রোজগারের ব্যবস্থা করে দাও, যারা কর্জের মধ্যে রয়েছে কর্জ পরিশোধে তৌফিক দিয়ে দাও, আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বারাকাত নাজিল করে দাও। ইলাহা আলামিন, আল্লাহ আজ্জাল মালিক, যারা নিঃসন্তান রয়েছে নেককার সন্তান আফিয়াতের সাথে সেই সালামতে বিনা অপারেশনে দান করে দাও, যারা আল্লাহ পেরেশানগ্রস্ত রয়েছে পেরেশানি দূর করে দাও, যারা অভাবগ্রস্ত রয়েছে অভাবকে দূর করে দাও, যারা বেকার রয়েছে হালাল রোজগারের ব্যবস্থা করে দাও। ইলাহা আলামিন আল্লাহ আস্তাবাজাল মালিক মাওলা, ইলাহা আলামিন আল্লাহ আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে শায়িত, আল্লাহ সকলে কবরে আজাবগুলোকে মাফ করে দাও, কবরকে জান্নাতি বাগান বানিয়ে দাও, আল্লাহ জান্নাতের সাথে কবর সাথে কানেকশন তৈরি করে দাও, কাফনকে জান্নাতি পোশাক দ্বারা পরিবর্তন করে দাও, সকলকে বেহিসাব মাগফিরাত দান করে দাও, জান্নাতের আলা মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আল্লাহ আমাদের ঈমান ও আফিয়াত নসিব করে দাও, ঈমান ও আফিয়াত নসিব করে দাও, মিঠা মদিনার জিয়ারাত নসিব করে দাও, আল্লাহ হজ্জে বাইতুল্লাহ জিয়ারাতে মদিনা নসিব করে দাও। ইলাহা আলামিন যারা বেকার রয়েছে হালাল রোজগারের ব্যবস্থা করো, যারা চাকরিতে রয়েছে চাকরির মধ্যে উন্নতি দান করো, যারা ব্যবসাতে রয়েছে ব্যবসার মধ্যে উন্নতি নসিব করে দাও। মালিক মাওলা আমির আহলে সুন্নাহ সহ সকল সুন্নি ওলামায়ে কিরাম পিনায়েজমের হায়াতে তাইয়্যেবা দান করে দাও, যাদের ঘরে বিবাহযুক্ত ইসলামী ভাই ইসলামী বোন রয়েছে আল্লাহ নেককার পাত্র নেককার পাত্রীর ব্যবস্থা করে দাও, সহি সালামতে বিবাহের বন্দোবস্ত করে দাও, যার যা দিলের জায়েজ উদ্দেশ্যগুলো তোমার রহমতের নজর দান করে দাও। আল্লাহ দাওয়াত ইসলামীকে যারা সহযোগিতা করেন টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে, সকলে দান খয়রাত খিদমতকে তোমার দরবারে কবুল করো, যারা বিকাশে টাকা পাঠিয়ে থাকে আল্লাহ সকলে দান খয়রাতকে তোমার দরবারে কবুল করো, এর উসিলাতে ইলমে আমলে হায়াতে দৌলতে কোটি কোটি বরকত নসিব করে দাও, আল্লাহ ঘরোয়া পেরেশানি দূর করে দাও, অভাব অনটন দূর করে দাও, হালাল রোজগারে আল্লাহ বরকত নসিব করে দাও। আল্লাহ যাদের ঘরে ঘরোয়া পেরেশানি রয়েছে দূর করে দাও, স্বামী স্ত্রী অমিল মিল করে দাও, আল্লাহ পিতা পুত্রের সাথে অমিল মিল করে দাও, আল্লাহ সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত নসিব করে দাও। ইলাহা আলামিন আল্লাহ আমাদের সোনার বাংলাদেশে তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও, বিশ্বের বুকে শক্তিশালী রাষ্ট্র হিসাবে আমাদের বাংলাদেশকে কবুল করে নাও, আল্লাহ করোনা ভাইরাসের মহামারী থেকে আমাদের দেশ ও জাতিকে হেফাজত করো, আমাদের প্রত্যেককে হেফাজত করো, যারা আক্রান্ত হয়েছে আল্লাহ তাদেরকে শিফায় আজিলা কামিলা নাফিয়া দান করে দাও, যে সকলে আশিকান রাসূল ইন্তেকাল করেছেন আল্লাহ তাদেরকে জান্নাতে আলা মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। কেতে রেতে হে দোয়া কে ওয়াসতে বন্দে তেরে কর দে পুরি আরজু হার বেকাস মজবুর কি বিবারকাতে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলান নবী কুল মিজি ওয়া আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া হাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি
জনবে সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হে মদিনার শ্রেষ্ঠ বাদশা আসলা তো আসলাম, হে মদিনার শ্রেষ্ঠ বাদশা আসলা তো আসলাম, আরশে আজমের তারকা আরশে আজমের তারকা আসলাতু আসলাম, হে মদিনার শ্রেষ্ঠ বাদশা আসলাতু আসলাম, রব্বি হাবলি উম্মতি বলে তুমি ধরায়েলে রব্বে হাবলে উম্মতি বলে তুমি ধরায়েলে ক্ষমা পেলো উম্মতি ক্ষমা পেলো উম্মতেরা আসলাতু আসসালাম হে মদিনার শ্রেষ্ঠ বাদশা আসলাতু আসসালাম মুস্তফা জানে রহমত পেলা কো সালাম শমায়ে বজমে হেদায়ত পেলা কো সালাম গৌসে আজম ইমাম তুকা ওয়ান্নকা গৌসে আজম ইমাম তুকা ونو کا جلوائے شان قدرت پیلا کو سلام مصطفیٰ جان رحمت پیلا کو سلام ڈال دی قلب میں عظمت مصطفیٰ ڈال دی قلبوں میں عظمت مصطفیٰ سید اعلی حضرت پہ لاکھوں سلام جن کے ہر ہر آدا سنتے مصطفیٰ ویسے پیرے طریقت پیلا کھو سلام فیضوں سے جن کے لاکھوں نمازی بنے فیضوں سے جن کے لاکھوں ایمان میں سجے اس امیر اہل سنت پہ لاکھوں سلام مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام شمع بزم ہدایت پہ
والسلام عليك يا نبي الله وعلى آلك أصحابك يا نور الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وعلى آله وسلم